যেমনটি কিনা আগেই বলেছিলাম যে আজকে আমাদের এক ঘন্টার বিশেষ অধিবেশন, আর এখন শুরু হচ্ছে আজকের ওই বিশেষ অধিবেশনের বিশেষ উপস্থাপনা। আর এই জন্য স্টুডিওতে রয়েছেন রোকেয়া হায়দার, রোকেয়া হায়দারের সঙ্গে রয়েছেন আহসানুল হক, আর বুঝতেই পারছেন যে শুরু হচ্ছে আমাদের পাওয়ার প্লে সদ্য সমাপ্ত বিশ্বকাপ ক্রিকেট নিয়ে। এই পাওয়ার প্লেতে ব্যাট বল দুটোই কিন্তু রোকেয়া হায়দারের হাতে, আর আম্পায়ার না আমরা কেউ নই ভাই, আম্পায়ার হচ্ছেন শ্রোতারা, সাধারণ শ্রোতারা সবাই মিলে আম্পায়ার। আমাদের দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন, তিনজন আছেন, অস্ট্রেলিয়া থেকে রয়েছেন সাবেক অধিনায়ক,
সাবেক অধিনায়ক
মেলবোর্ন,
মেলবোর্নে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, তাকে আমরা আসলে এখন অনেক রাত সেখানে,
কিছুক্ষণ
আগে আসান রেকর্ড করে নিয়ে এসছে,
মানে আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে নাই, এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভ যোগ দিচ্ছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশ টিমের সাবেক অধিনায়ক আকরাম খান এবং বিশিষ্ট সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার ঢাকা থেকে, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক কলকাতা থেকে জয়ন্ত চক্রবর্তী। তো তাহলে শুরু করি আমাদের পাওয়ার প্লে,
কোন অপেক্ষার কারণ নেই। 2015 ট্রফি তুলে ধরল স্বাগতিক অস্ট্রেলিয়া, দুটি স্বাগতিক দলেরই বেশ জোর পাল্লা দেবে বলেই আমরা চিন্তা করেছিলাম, অপর দল নিউজিল্যান্ড, এবং নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে এবারে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ জিতে নিল অস্ট্রেলিয়া, নিঃসন্দেহে সেটা বলা যায়। ফাইনাল দেখার পর নিউজিল্যান্ড যে কেন কিছুটা মানে থমকে গেল সেটা কেউ বুঝতে পারল না, যেটা সেমিফাইনালেও অনেকে মনে করেছেন যে ভারত যেমন অস্ট্রেলিয়ার কাছে থমকে গেল, ধোনিকে ক্লান্ত শ্রান্ত মনে হয়েছিল। যাই হোক, আমাদের অতিথিদের আকরাম খান আপনি কি লাইনে আছেন?
আকরাম খানকে পাওয়া যায়নি, পাওয়া যায়নি, আমরা চেষ্টা করছি আকরাম খান।
আমাদের অতিথিদের কাউকে কি পাওয়া গেছে এখন? তাহলে লাইনে যোগাযোগ করার চেষ্টা করছেন সাবরিনা, তাহলে আমরা শুরু করি। কারণ আমাদের যেটা মূল প্রশ্ন ছিল যে প্রথমে বাংলাদেশ এবং ভারতের খেলা নিয়ে বিতর্ক উঠেছিল, এবং আমরা যেমন জানি সেই বিতর্কের কিছুটা ফলশ্রুতিতেই আসান, তুমি নিশ্চয় দেখেছ যে প্রেসিডেন্ট, আইসিসির প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট বাংলাদেশের মুস্তাফা কামাল, তিনি একজন মানে যোগ্য প্রেসিডেন্ট আমরা বলবো, এবং আইসিসির প্রেসিডেন্ট তিনি, যোগ্যতা সে তো আইসিসি নির্ধারণ করে তাকে প্রেসিডেন্ট বানিয়েছে, কিন্তু তাকে ট্রফিটি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে দেওয়া হলো না, এবং এটাতে তিনি বেশ দুঃখ প্রকাশ করেছেন। এর আগে তিনি মন্তব্য করেছিলেন বাংলাদেশ ভারতের খেলার সময়, আমরা যেমন জানি যে এটা আম্পায়াররা ভুল মানে ঠিক সিদ্ধান্ত নেননি, এবং তিনি বলেছিলেন যে আমি এর প্রতিবাদ জানাবো দেশে গিয়ে পরে, এবং তার জবাবে কিন্তু আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন তিনি বলেছিলেন যে মোস্তফা কামালের এই যে তিনি ক্রিটিসিজম করলেন, যেটাকে তিনি বললেন সেটা খুব দুঃখজনক ছিল, বলেছিলেন যে ক্রিটিসিজম ইজ আনফর্চুনেট, ডেভ রিচার্ডসনের বক্তব্য ছিল। যাই হোক, কিন্তু তারই ফলশ্রুতিতে তাকে ট্রফি দিতে দেওয়া হবে না যে সিদ্ধান্ত সর্বসম্মতক্রমে পূর্ণ আইসিসির যে পরিষদ ফুল কাউন্সিল, তারা এই জানুয়ারি মাসে 2015 সালে জানুয়ারি মাসে, আচ্ছা তোমার তো মনে আছে যে তারা এটাকে বলেছিলেন যে এই এবার থেকে যখনই কোন আইসিসির কোন প্রতিযোগিতা হবে সেই ট্রফি প্রেসিডেন্ট তুলে দেবেন বিজয়ী দলের হাতে, সেটা এবার হয়নি। তো এটা যে হচ্ছে না, আর আমরা আমাদের অতিথিদের সাথে একজনের সাথেও যোগাযোগ করে উঠতে পারছি না, আমি কিছুক্ষণ আগে তিনজনের সাথেই কথা বলেছি, দিলু খন্দকার, জয়ন্ত চক্রবর্তী, আকরাম খান, প্রত্যেকেই বলেছিলেন লাইনে আছেন, কিন্তু তারা যোগাযোগ করে উঠতে পারছেন না এখন আমাদের এখান থেকে টেলিফোনে, দেখা যাক কোন লাইনে কাকে পাওয়া যায়।
আপনি যেটা বলছিলেন, যেটা বলছি, হ্যাঁ, যে বাংলাদেশে এখন কিন্তু এটাই একটা বড় বিতর্কের জন্ম দিল যে মোস্তফা কামাল তিনি কেন ট্রফিটা তুলে দিলেন না হাতে, এটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম প্রচার মাধ্যমে কিন্তু বিতর্কের ঝড় উঠেছে।
হ্যাঁ, আচ্ছা দিলু খন্দকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইনে, কারণ আমরা আকরাম খান এবং জয়ন্তের সাথে যোগাযোগ টেলিফোনে করে উঠতে পারছি না। দিলু খন্দকার, আপনি আছেন লাইনে?
জি।
হ্যাঁ, তো এবারের বিশ্বকাপ নিয়ে আমরা আলোচনা করছি, যে বিশ্বকাপ হয়ে গেল এবং অস্ট্রেলিয়া জিতল 7 উইকেটে, নিউজিল্যান্ডকে হারিয়ে দিল, তবে তার আগে আমরা, আমার মনে হয় যে শুরুতেই আমরা যেটা আলোচনা করছিলাম যে মোস্তফা কামালকে ট্রফি দিতে দেয়া হলো না বিজয়ী দলের হাতে, আপনি কি বলবেন?
এটা প্রথমত এটা প্রথা ভেঙে করা হলো, এটা খুবই দুঃখজনক, কারণ আইসিসির মতো একটা প্রতিষ্ঠান এরকম একটা সিদ্ধান্ত নেবে এটা ভাবা যায় না। যদিও একবারই এরকম ব্যত্যয় ঘটেছিল, যেবার 1996 সালে পাকিস্তান ভারত এবং শ্রীলঙ্কা বিশ্বকাপ আয়োজন করেছিল, সেবার লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হওয়ার পর তখনকার পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ট্রফিটা দিয়েছিলেন। এরপর কিন্তু কখনোই এটা হয়নি, সবসময় আইসিসির প্রেসিডেন্ট চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করবে, এটা প্রথাগত নিয়ম এবং সেটাই হয়ে আসছিল। হঠাৎ করে এবার এটার যে
বাংলাদেশকে নিয়ে বিতর্ক, বাংলাদেশে ভারতের খেলা নিয়ে বিতর্ক, সেটা কি কারণ হতে পারে? আমি লাইনে এক্ষুনি আমাদের সাথে যোগ দিয়েছেন কলকাতা থেকে জয়ন্তী চক্রবর্তী। জয়ন্তী, আপনি লাইনে আছেন?
হ্যাঁ, রয়েছি আমি, বলুন।
হ্যাঁ, আমরা আলোচনা করছিলাম যে এবারের বিশ্বকাপে দুঃখজনক হলেও শেষ মুহূর্তে গিয়ে আবারও সেই এক মানে একটি খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। আসান আর আমি আলোচনা করছিলাম যে বিশ্বকাপের ট্রফি অস্ট্রেলিয়ার হাতে তুলে দিতে পারলেন না আইসিসির প্রেসিডেন্ট। তো আপনার মন্তব্য কি?
নিঃসন্দেহে আমি বলবো যে বিশ্বকাপের যে রেওয়াজ রয়েছে, বিশ্বকাপের যে অতীত ইতিহাস রয়েছে, তাতে আইসিসি প্রেসিডেন্টের এই ট্রফি তুলে দেওয়ার কথা, আইসিসি চেয়ারম্যানের এই ট্রফি তুলে দেওয়ার কথা নয়। সুতরাং প্রধান পদ্ধতিতে আইসিসির প্রেসিডেন্টকে এই ট্রফি দিতে দেওয়ার অধিকারটি তাকে ন্যায্যভাবে বঞ্চিত করা হয়েছে। বলা হচ্ছে যে তিনি যেভাবে প্রথা, সমস্ত প্রথা ভেঙে বাংলাদেশ এবং ভারতের ম্যাচে আম্পায়ারিং এর সমালোচনা করেছিলেন এবং কোথাও একটা পিছন থেকে কলকাঠি নাড়ার কথা বলেছিলেন, সেটা আইসিসির নিয়ম বিরুদ্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি নিয়ম বিরুদ্ধই হয় তাহলে তাকে শোকজ কেন করা হলো না? কোন রকম শোকজ না করে তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা হলো না, আমরা এটা মেনে নিতে পারছি না। এবং আমাদের মনে হচ্ছে কোথাও একটা এক্ষেত্রে যে কাজটি করা হয়েছে তা যুক্তিসঙ্গত হয়নি। সুতরাং এ বিষয়ে আমার মনে হয় আরো প্রতিবাদ হওয়া উচিত।
আমরা এখন মেলবোর্নের দিকে দৃষ্টি দেব। কিছুক্ষণ আগে আসান আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কথা বলেছিলেন, তার বক্তব্য শোনা যাক এবারের বিশ্বকাপ কেমন হলো তার কথাতে। আমিনুল ইসলাম বুলবুলের কথায়
কথা বলছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের সাথে। তিনি মেলবোর্ন থেকে আমাদের সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন। আমিনুল ইসলাম বুলবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও স্বাগত জানাচ্ছি।
এবারের 2015 বিশ্বকাপ আপনি খুব কাছ থেকে দেখেছেন, কি মনে হলো এবারের বিশ্বকাপ সার্বিকভাবে?
সবথেকে আগে যে জিনিসটা চোখে পড়েছে সেটা হচ্ছে যে একটা সফল আয়োজন কিভাবে করতে হয়, কিভাবে প্ল্যান করে প্রত্যেকটা ম্যাচ বা প্রত্যেকটা ভেন্যুতে যে সুযোগ সুবিধাগুলো বা প্র্যাকটিস ফেসিলিটি থেকে শুরু করে ম্যাচ আয়োজনের যে একটা ব্যাপক প্রস্তুতি থাকে, সেই জায়গাতে 100% সফল হয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দ্বিতীয়ত, আমরা এবারে যে ক্রিকেট দেখলাম, আপনারা জানেন যে সাধারণত অস্ট্রেলিয়াতে কিন্তু ফাস্ট বোলাররা যে ধরনের সুযোগ সহায়তা পেয়ে থাকে, 50-50 থাকে বোলার এবং ব্যাটসম্যানদের মধ্যে, সেটা আমরা দেখতে পেয়েছি যে ব্যাটসম্যানদের পক্ষে উইকেট করে খেলাটাকে আরো আকর্ষণীয় করে তুলেছিল। তারপরেও অস্ট্রেলিয়া এবার বাংলাদেশ, আমি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ছিলাম, বাংলাদেশের জন্য এটা একটা স্মরণীয় বিশ্বকাপ, কেননা বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছে এবং ভালো ক্রিকেট উপহার দিয়ে সারা বিশ্ববাসীর মন জয় করে নিয়েছে, বিশেষ করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডবাসী যারা ক্রিকেট খুব কাছে থেকে দেখে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে, এবং অস্ট্রেলিয়া যোগ্যতা দল হিসেবেও চ্যাম্পিয়ন হয়েছে, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে অত্যন্ত সফল একটা বিশ্বকাপ আমরা দেখতে পেলাম। প্রত্যেকটা বিশ্বকাপে কিছু কিছু ছোটখাটো দুর্ঘটনা বা ছোটখাটো কিছু অঘটন ঘটেই থাকে, তারপরেও কিন্তু সে ধরনের কিছু এবার চোখে পড়েনি। একমাত্র ছোট্ট ব্যাপার শেষ দিনে যেটা আমরা দেখতে পেলাম, যেখানে বাংলাদেশের মুস্তফা কামাল, যিনি আইসিসির প্রেসিডেন্ট, তাকে সরিয়ে যখন তাকে ওই পুরস্কারটা দিতে দেওয়া হলো না, ওই একটা ব্যাপার ছাড়া কিন্তু প্রত্যেকটা বিষয়ে আমার কাছে খুব ভালো লেগেছে এবং মনে হচ্ছে যে এটা অত্যন্ত একটা সফল বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি এবং এই আয়োজক দুটো দেশ।
মোস্তফা কামাল তাকে যে সরিয়ে দেয়া হলো, এটি সম্পর্কে আর কিছু জানা গেছে, কেন এটি করা হলো?
উনি কিন্তু বর্তমান আইসিসির প্রেসিডেন্ট এবং আইসিসির যে কনস্টিটিউশন আছে সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে আইসিসির সমস্ত টুর্নামেন্ট যেগুলো টি-20 বিশ্বকাপ বা 50-50 বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন যে ট্রফি যেটা হতো আইসিসি, সব ট্রফিগুলো সাধারণত কিন্তু আইসিসির প্রেসিডেন্টকে দিয়ে থাকে এবং সেটাই কনস্টিটিউশনে লেখা আছে সেভাবে। আর আপনি জানেন যে 1999 সালে যখন ইংল্যান্ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল তখন কিন্তু ইংল্যান্ডের রানী এই পুরস্কারটা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গাটাতেও আইসিসি প্রেসিডেন্ট তখন জগমোহন ডালমিয়া কিন্তু বলেছিল না আইসিসি প্রেসিডেন্ট সেই পুরস্কারটা দেবে। তো সেই থেকে এটা রীতি হয়েছিল এবং যেহেতু আইসিসি প্রেসিডেন্ট ছিলেন মুস্তফা কামাল এবং আমরা আশা করেছিলাম বা স্বভাবত ভাবে তিনি এই পুরস্কার দেওয়ার জন্য যোগ্য ব্যক্তি ছিলেন।
এটি তো অত্যন্ত দুঃখজনক যে আইসিসি তাদের নিজেদের সংবিধান থেকে সরে গিয়ে তাদের নিয়মে একটি ব্যতিক্রম তুলে ধরল।
আসলে যে লোকটা আইসিসির চেয়ারম্যান, একটা আমাদের কাছে দেখতে বেশ দৃষ্টিকটু লাগে যে একটা প্রতিষ্ঠানে একটা চেয়ারম্যানও আছে, একটা প্রেসিডেন্টও আছে, একটা সিইও আছে। তো এটা দৃষ্টিকটু লাগে, আপনি অফিসিয়াল অর্গানোগ্রাম আছে সেদিক থেকে। অ্যাট দ্য সেম টাইম যে লোকটাকে ভারতীয় সর্বোচ্চ আদালতকে, সুপ্রিম কোর্ট কিন্তু তাকে ভারতে যে প্রেসিডেন্ট পদে তাকে লড়তে দেয়নি তার তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে। সেই লোকটাই আইসিসির চেয়ারম্যান হিসেবে জয়েন করে এবং সেখানে প্রকৃত প্রেসিডেন্টকে সরিয়ে তিনি যখন পুরস্কারটা দিচ্ছিলেন, এটা কখনোই মানানসই ছিল না।
আমিনুল ইসলাম বুলবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন
আপনারা। ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
শ্রোতা বন্ধুরা, আমরা আজকে ভয়েস অফ আমেরিকায় আলোচনা করছি বিশ্বকাপ 2015 এই বিশ্বকাপ ক্রিকেট নিয়ে, এবং এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোনে যোগ দিয়েছেন ঢাকা থেকে বাংলাদেশের একজন অত্যন্ত সফল ক্রিকেট ক্যাপ্টেন আকরাম খান। আকরাম খান, আপনি লাইনে আছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় করে যোগ দেওয়ার জন্য। তাহলে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। কবির ভাই, আপনি যে কি মন্তব্য করছিলেন একটু আগে, এবারের পরিসংখ্যানগুলোর দিকে নজর দেবো কি আমরা?
জি, এবারের পরিসংখ্যানগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তানের সঙ্গে ম্যাচে অস্ট্রেলিয়া 6 উইকেটে 417 রান করেছে। হ্যাঁ, আগের রেকর্ড ছিল ভারতের 8 বছর আগে বারমুডার বিরুদ্ধে 5 উইকেটে 413 রান করেছে ভারত। 100 রানের চমক সৃষ্টি করেছে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, 4টি শতরান করে 4টি সেঞ্চুরি করে, তাও গ্রুপ ম্যাচগুলোতে। ইংল্যান্ডের সঙ্গে খেলায় ব্র্যান্ডন ম্যাকালামের 18 বলে 50 রান, সবচেয়ে দ্রুত গতির রান ছিল এটি। ব্যাটে বলে এই চমকের কারণে বলা হচ্ছে এবারের বিশ্বকাপ একদিনের ক্রিকেটকে সম্পূর্ণ নতুন এক বিভঙ্গে উপস্থাপন করেছে।
তো আকরাম খান, আপনার এবারের বিশ্বকাপ দেখে কি মনে হলো? বলছে যে বিশ্বকাপের গতি প্রকৃতি একেবারে নতুন আঙ্গিকে চলে গেল, নতুন জোয়ার এনেছে বিশ্বকাপের একদিনের ম্যাচগুলোতে, বিশেষ করে ক্রিকেটের, শুধু বিশ্বকাপই নয়।
না, আমি আমি মনে করি যে আপনার আগের যে ফরম্যাট গুলো ছিল ওই তুলনায় কিন্তু এবার ফরম্যাটটা কিন্তু আপনার নতুন ধরনের একটা ফরম্যাট ছিল, যে আপনার ইনার সার্কেলে কিন্তু আপনার আগের চেয়ে কিন্তু একজন বেশি রাখতে হয়, সেখানে রান তো আপনার স্বাভাবিক বেশি হবেই, তো সেটা ছিল। বাট আমি মনে করি যে এই ফরম্যাটে কিন্তু আপনার 300 বা 310 কিন্তু আগের মনে করেন 280 বা 270 করার মতোই, যেহেতু আপনার নতুন ফরম্যাটে খেলা হচ্ছে। তারপর আমি মনে করি এই ওয়ার্ল্ড কাপটা খুবই ভালো হয়েছে, আমরা অনেক ভালো ভালো ব্যাটসম্যানকে দেখেছি, অনেক ভালো ভালো বোলারকে দেখেছি, এবং বিশেষ করে যেহেতু আমি বাঙালি এবং বাংলাদেশের কথা না বলে পারছি না, বাংলাদেশে এইবার কিন্তু দুর্দান্ত খেলেছে এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে আমরা হারিয়ে কিন্তু আমরা সুপার এইটে উঠেছি এবং সেখানে কিন্তু আমরা ভালো খেলেছি। ইভেন ইন্ডিয়ার সাথেও কিন্তু আমরা চমৎকার পারফরমেন্স করেছি, যদি ওখানে কন্ট্রোভার্সি যদি কিছু ডিসিশন না হতো তাহলে আমার মনে হয় যে খেলার ডিসিশন কিন্তু অন্য কিছু হতে পারতো। তারপর আমি মনে করি যে এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা অনেক নতুন কিছু পেয়েছি, আবার অনেককে কিন্তু হারিয়েছি। আপনি যেমন সাঈদ আফ্রিদি, জয়াবর্ধনা, সাঙ্গাকারা, এদের মতো প্লেয়ারদের কিন্তু আমরা দেখতে পাবো না। বাট আপনার অন্যতম নতুন ম্যাক্সওয়েল, তারপর হলো যে ম্যাক্সওয়েলের কথা বলে এবি ডি ভিলিয়ার্স এর ব্যাটিং এর কিন্তু এবার চমৎকার কিছু ব্যাটিং আমরা দেখি। সবকিছু মিলিয়ে,
হ্যাঁ বলুন
জি, সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপটা খুবই স্মরণীয় থাকবে।
আসলেই তাই। তো আমাদের শ্রোতারাও মাঝে মধ্যে কিছু হয়তো প্রশ্ন করবেন বা মন্তব্য নিয়ে যোগ দেবেন। একজন শ্রোতা এই মুহূর্তে লাইনে আছেন। হ্যালো হ্যালো
হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? আমি নিউ ইয়র্ক থেকে আকবর হায়দার কিরণ, একজন সাধারণ ভয়েস অফ আমেরিকার শ্রোতা। উত্তর আমেরিকাতে সারা রাত জেগে দেখতে হয়েছে, কিন্তু যখন দেখলাম যে আইসিসি আইসিসি কে যখন মনে হচ্ছে যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, তখন নিশ্চয়ই মানে আমাদের সবার মানে দুঃখের অন্ত থাকে না। তো আমার মনে হয় বাংলাদেশের সন্তান যিনি মোস্তফা কামাল, তিনি যখন ওনাকে যখন আমন্ত্রণ জানানো হলো না মানে ফাইনাল যে ছিল একটি মিট দ্য প্রেস করা বা কিছু একটা করা আর কি, কিন্তু তিনি কিছুই করেননি, এটা আমার কাছে খুব বিস্ময়কর ব্যাপার।
আচ্ছা, তো এই বিষয়ে আমি জয়ন্তর কাছে আবার ফিরে যাব। জয়ন্ত চক্রবর্তী, আপনি খুব সংক্ষেপে কিছু মন্তব্য করবেন এটা নিয়ে,
1999 সালের কথা আমি সেই বিশ্বকাপে লন্ডনে উপস্থিত ছিলাম, আমি সেখানে দেখেছি জগমোহন ডালমিয়া ইংল্যান্ডের রানীকে সেখান থেকে নমিনেট করা হয়েছিল পুরস্কার দেওয়ার জন্য, কিন্তু আইসিসি নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া পুরস্কার দিয়েছিলেন, এটা কোনো মতেই সমর্থন করা যায় না। আর আরেকটি কথা, একটু আগেই তিনি বলেছেন বুলবুল, যে যিনি ভারতের সর্বোচ্চ আদালতের যারা নিন্দিত এবং যাকে ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের জায়গায় রাখা হয়নি, তিনি ক্রিকেটে সর্বোচ্চ মঞ্চে পুরস্কার দিচ্ছেন, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। এবং আমার মনে হয় যে এই বিষয়ে ভারতেও কিন্তু এই বিষয়ে প্রতিক্রিয়া রয়েছে। আমি কথা বলেছি ভারতের অনেক ক্রিকেট অনুরাগীর সঙ্গে, তারা বলেছেন এটি কোনো মতেই সঙ্গত কাজ হয়নি এবং শ্রীনিবাসন যে কাজটি করেছেন তা ভারতীয় ঐতিহ্যের পরিপন্থী। এই কথা বলার পর আমি জানি না শ্রীনির কি প্রতিক্রিয়া হবে, তবে ভারতবাসী কিন্তু এটাকে খুব খোলা মনে সোজা চোখে দেখছে না।
হ্যাঁ, কারণ এই যে জানুয়ারি মাসে 2015 সালে জানুয়ারি মাসে ফুল কাউন্সিল আইসিসির তারা যে সংশোধনী স্মারকটি গ্রহণ করেছে তাতে একেবারে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে আইসিসির প্রেসিডেন্ট তিনি একা এবং সব সময় যে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবং যে কোনো ক্রিকেট ইভেন্টে পুরস্কার তিনি তুলে দেবেন বিজয়ীদের হাতে, এবং এর কেন পরিবর্তন ঘটলো সেটা আমরা বুঝতে পারছি না, এবং এর ফলশ্রুতিতে কি দাঁড়াবে, কি কার্যব্যবস্থা নেবেন আইসিসির প্রেসিডেন্ট, কোনো মানে আইনগত প্রতিবাদ জানাবেন কিনা সেটাও আমাদের জানা নেই। তবে এদিক থেকে আমরা দৃষ্টি ফেরাব বাংলাদেশ ভারতের খেলা নিয়েও, অনেকের মনে দুঃখ ছিল যে আম্পায়ারদের ভূমিকা কি হতে পারে। আকরাম খান, আমি আপনাকে আবার ফিরে আসছি, আপনি একজন ক্রিকেটার, আপনারা যখন খেলেন সব খেলাতেই আমরা বিশ্বকাপ ফুটবলেও দেখেছি আম্পায়ারদের উপরে আমরা সর্বতোভাবে নির্ভর করে খেলোয়াড়রা এবং কর্মকর্তারাও তাদের সিদ্ধান্তকে মেনে নেন, তো এবারে আম্পায়ারের যে সিদ্ধান্ত ছিল বিশেষ করে ভারত বাংলাদেশের খেলায় সে বিষয়ে আপনার মন্তব্য কি?
না দেখেন, আমার কথা হলো যে এখানে কিন্তু আপনার ক্রিকেটে কিন্তু সবাইকে সবাই এক্সপেক্ট করা উচিত, এবং আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা এম্পায়ারদের এক্সপেক্ট করেছি। বাট প্রশ্ন হয়েছে যে আমাদের এখানে যে আপনার যে সম্বন্ধে যে আউট গুলা কিন্তু আপনার দিয়েছে বা যে আউট যে নো বল গুলা দেখেছে এটা কিন্তু কোনো কিছু ক্লিয়ার না। আপনি মনে করেন যে রিপ্লে আমরা একবার দেখেছি কিন্তু তার পরবর্তী কিন্তু আমরা দেখতে পারিনি। ইভেন রিয়াদের আউটটাও কিন্তু ইট ওয়াজ এ কন্ট্রোভার্সি যে ওটা কিন্তু ক্লিয়ার না যে ও কি আউট হয়েছে না আউট হয়নি, এটা কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু ক্লিয়ার করা উচিত ছিল যে সবার কাছে, যারা মনে করেন মাঠের বাইরে যে কুটি কুটি দর্শক দিয়ে ম্যাচগুলো দেখছে ওদের কাছে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করা উচিত ছিল যে আপনার কি এটা কি আউট হয়েছে কি হয়নি। এবং আমি যতটুকু জানি বেনিফিট অফ ডাউট কিন্তু ব্যাটসম্যানদের ফরে যায়, তো সেই জিনিস কিন্তু ক্লিয়ার ছিল না, তো স্বাভাবিক এগুলো নিয়ে কিন্তু সবাই কন্ট্রোভার্সি ছিল। এবং যেহেতু আমি বাংলাদেশি এবং বাংলাদেশের আমি সাপোর্ট করি, তো আমার কাছে যেটা হয়েছে যে আমি এম্পায়ার ডিসিশন দিয়েছে বাট ইটস নট আ ফেয়ার
বাংলাদেশ হারতেই পারে, কিন্তু মাশরাফির বলটাতে কি এলবি হয়নি, রুবেলের বলটা কি নো বল হয়েছিল, এবং এই যে মাহমুদুল্লাহর আউট হওয়া বলটা কি ছক্কা হয়নি তখন না আউটই হয়ে গেল, তামিমের আউটের বলটা ধরার সময় ধোনির হাত থেকে কি সেটা মাটিতে লাগেনি, তো এই ধরনের নানান প্রশ্ন দেখা দিয়েছিল। এবং মোহাম্মদ সুলেমান আমাদের শ্রোতা, তিনি শ্রোতা দর্শক, তিনি এটাই এই ধরনের প্রশ্ন করেছেন এবং প্রত্যেকের মনে এটা নিয়ে প্রশ্ন যাচ্ছেন। কবির ভাই, আপনি এই প্রসঙ্গে কিছু বলছিলেন যে
না এই প্রসঙ্গে আমি আসলে কিরণকে বলতে চাইছিলাম, কিরণ বলছিলেন যে আমি সাধারণ শ্রোতা, তো আমাদের শ্রোতা কেউই তো সাধারণ না, সবাই অসাধারণ বিশিষ্ট শ্রোতা, সেটাই বলতে চাইছিলাম।
না আর এই যে বাংলাদেশে যেগুলো বললাম মাহমুদুল্লাহ রিয়াদের আউট হওয়া এবং এই এই সব বিষয়গুলো নিয়ে,
হ্যাঁ এটা নিয়ে তো প্রচন্ড
মানে এবারের বিশ্বকাপ
হয়েছে, ক্ষোভ প্রকাশ করা হয়েছে বাংলাদেশে এবং অনেক কিছুই,
এবং শুধু বাংলাদেশ নয়, জয়ন্ত চক্রবর্তী যেমন বললেন যে ভারতেও কিন্তু অনেকে এটা নিয়ে আলোচনা করছেন। জয়ন্ত,
হ্যাঁ বলুন।
আপনি যেমন বলছিলেন যে ভারতেও কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে, এবং একটু আগে আমিনুল ইসলাম বুলবুলের সাথে আহসানুল হক যেমন কথা বললেন মেলবোর্নে টেলিফোনে, মেলবোর্ন থেকে তিনি বুলবুল যেমন জানালেন আমাদের, যে সবার মনেই কিন্তু প্রশ্ন থেকে গেছে আহসান।
হ্যাঁ, আসলে জয়ন্তদা আপনার কথার আগে একটু আমি ইন্টারাপ্ট করছি। এইবারের বিশ্বকাপে যেমনটি বুলবুলও বলেছেন এবং আমিও মনে করি যে এবারের বিশ্বকাপে আকরাম ভাই যেরকম বললেন যে ফরম্যাট চেঞ্জ হয়েছে এবং অনেক বেশি রান এসছে, অনেক বেশি সেঞ্চুরি হয়েছে, অনেক বেশি রান, অনেক বেশি সেঞ্চুরি, অনেক বেশি 150 রান আগের চাইতে। সাঙ্গাকারা তিনটি ইনিংসে আউট হননি, তিনি তিনটি শতক করেছেন পরপর ইন এ রো, তারপরে এগুলো সবই ভালো। কিন্তু এইবার এই যে এই মোস্তফা কামালের ঘটনাটি এবং বাংলাদেশ ভারতের আম্পায়ারিং এর ব্যাপারটি, এই দুটি ঘটনা কিন্তু একটা একটা জিনিস উন্মোচিত করেছে, সেটা হচ্ছে যে ব্যবসায়িক দিক, ক্রিকেটের ব্যবসায়িক দিকটা এত জরুরি হয়ে উঠছে যে এইটা
মানে খেলাতে এটা থাকা উচিত।
হ্যাঁ, এটা উন্মোচিত হয়ে উঠছে। আর আরেকটা জিনিস অনেকে মনে করেন, অনেকে বলেছেন, আমি দেখেছি বাংলাদেশ ভারত খেলা শেষ হওয়ার পরে অনেকে বলেছেন যে কিন্তু ধরেন ওই নোবলটা যদি নোবল না দেওয়া হতো মাহমুদুল্লাহ রিয়াদের, তাহলে হয়তো তাহলেও বাংলাদেশ হারতো। কিন্তু না, আমি সেটা মনে করি না, কারণ ভারতের অবস্থাটা এমন, আসলে যখন দুটো দল খেলে এবং যখন দুটো দলই ভালো খেলছে, ভারত বাংলাদেশ দুটো দলই ভালো খেলছে, একটা ছোট্ট ডিসিশনের কারণে কিন্তু ফলাফল উল্টো হয়ে যায়। একটা খুব ছোট মানে একটা চিড়, একটা 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 জাহাজ ডোবার আগে কিন্তু একটা চিড় ধরে, চিড় থেকেই কিন্তু একটা বিরাট ফাটল তৈরি হয়।
আমাদের একটা টেলিফোন বাজছে, কেউ নিশ্চয় লাইনে আছেন, আমরা টেলিফোনটা নিয়ে নিই। হ্যালো,
হ্যালো,
কে বলছেন আপনি?
আমি কলকাতা থেকে সুতন্দ্রা নন্দী বলছি।
আচ্ছা আচ্ছা, আপনি কিছু বলতে চান আমাদের, বলুন।
হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাই যে
আপনি কি করেন?
আমি একাদশ শ্রেণীর ছাত্রী।
আচ্ছা আচ্ছা, তাহলে খেলাধুলায় তো আগ্রহী আছে অনেক, খুবই আগ্রহী।
হ্যাঁ,
সুতন্দ্রা বলুন।
আমি একটা ব্যাপার নিয়ে প্রশ্ন করতে চাই যে এই যে নিউজিল্যান্ড এত ভালো খেললো, 8টা ম্যাচে অপ্রতিরোধ্য থাকলো, তো তারপরে এমন কি ঘটলো দলটার যাতে অস্ট্রেলিয়ার সাথে একটা বড় ম্যাচে গিয়ে এত বড় রানের ব্যবধানে হারলো?
আচ্ছা আচ্ছা, এত বড়। হ্যাঁ ঠিক আছে, দিলু খন্দকার
আমি বলতে চাচ্ছি, কারণ কিরণ নিজেও সাংবাদিকতা করেছেন বাংলাদেশে যখন ছিলেন, তো আমি শুধু বলতে চাচ্ছি একটা, কিরণ যেটা বললেন যে মোস্তফা কামাল কোনো কিছু বলেননি, এটা মনে হয় ঠিক না, কারণ আজকে ভারতের বিভিন্ন পেপারে মোস্তফা কামালের ইন্টারভিউ ছাপা হয়েছে এবং বাংলাদেশের সব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় মোস্তফা কামালের ইন্টারভিউ ছাপা হয়েছে, জানিয়েছেন। তো ওই ভদ্রমহিলা যিনি কলকাতার থেকে বললেন যে হঠাৎ করে নিউজিল্যান্ডের কি হলো, আমি শুধু তাকে, উনি একাদশ শ্রেণীর ছাত্রী বললেন, কারণ যদি 92 বিশ্বকাপের দিকে তাকাই, নিউজিল্যান্ড তার মাঠে সব ম্যাচ জিতেছিল, গ্রুপের লাস্ট ম্যাচ হেরেছিল পাকিস্তানের কাছে এবং সেমিফাইনাল হেরেছিল পাকিস্তানের কাছে। নিউজিল্যান্ডের বড় ডিসঅ্যাডভান্টেজটা ছিল তারা সব ম্যাচই তাদের ঘরের মাঠে খেলেছে, যেটা ছোট মাঠ ছিল, প্রচুর রান হয়েছে তাদের পরিচিত পরিবেশে। যখন একদম সেমিফাইনাল খেলতে অস্ট্রেলিয়ায় উড়ে এলো, তখন কিন্তু সারা ক্রিকেট দুনিয়া মেনে নিয়েছিল যে এটা অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হবে, যদি ভারত ফাইনালে উঠতো সেটা ভারত চ্যাম্পিয়ন হতো, কারণ নিউজিল্যান্ড তার নিজের মাঠে যে দাপটটা দেখাচ্ছিল সেটা তার হোম কন্ডিশনে, এবং ডিফারেন্ট কন্ডিশনে যে নিউজিল্যান্ড সাদা মাটা দল সেটা কিন্তু মেলবোর্ন ফাইনাল প্রমাণ করেছে। বুলবুল আরো একটা কথা বলেছে যে একটা টিম যখন চ্যাম্পিয়ন হয় তার যে টিম ওয়ার্ক সেটা শুরুর থেকে শেষ পর্যন্ত একটা প্রফেশনাল টিম ওয়ার্ক, সেটা কিন্তু অস্ট্রেলিয়া প্রমাণ করেছে। এবং বলা হয়ে হচ্ছে যে অস্ট্রেলিয়া যে 5 বার বিশ্বকাপ জিতেছে, এবার সব থেকে সেরা দল এবং সেরা পারফর্ম করেই কিন্তু তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
আপনার দিলু খন্দকার, আপনার কথার রেশ ধরেই বলতে হয় যে নিজের মাঠে খেললো অস্ট্রেলিয়া, সেটাও তাদের একটা বাড়তি সুবিধা ছিল
ডেফিনেটলি। এবং অস্ট্রেলিয়া কিন্তু নিউজিল্যান্ডে উড়ে যে একটা ম্যাচ হেরে এসেছিল, বাট অসাধারণ ম্যাচ খেলেছিল। আর আমি আসানের একটা কথা বলবো, আসান বাণিজ্যের কথা বলেছেন, আমি জয়ন্ত খুবই নামি সাংবাদিক দীর্ঘদিন ধরে করছেন, জয়ন্ত নিশ্চয় আমার সাথে একমত হবেন, 2007 যখন ভারত বাংলাদেশের কাছে গ্রুপ পর্বে হেরে বিদায় নিয়েছিল, তারপরের ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু ফরম্যাটটা চেঞ্জ হয়ে গিয়েছিল, এবং তখন আর যাতে ফার্স্ট রাউন্ডে কেউ বাদ না হয় বড় দলগুলি, যেমন পাকিস্তান আর ইন্ডিয়া বাদ হয়েছিল 2007 ফার্স্ট রাউন্ড থেকে, পরের আসরে যেন সুপার পাওয়ার গুলি বাদ না হয় ফার্স্ট রাউন্ড থেকে, তার ব্যবস্থা রাখা হয়েছিল। এবং আসান আরো একটা ব্যাপার, অবাক হবেন আপনি, 2019 যে লন্ডনে যে বিশ্বকাপ হবে 10 দলে, সেখানে ভারত 9টা ম্যাচ খেলবে, সবার বিরুদ্ধে খেলবে, তার মানে ব্যবসাটা কোথায় নিয়ে গিয়েছে, ক্রিকেট এখন ক্রিকেটের জায়গায় নেই, এটা টোটালি একটা
খেলার সাথে
পরিণত হয়েছে,
খেলার সাথে ব্যবসা পরিণত। আমি এখানে আকরাম খানের কাছে আসবো। আকরাম খান, আপনি কি মনে করেন বাণিজ্যিক দিক নিয়ে? তো আপনার কাছে যাওয়ার আগে, আমি আপনার বক্তব্য শোনার আগে ছোট্ট একটি বিরতি নেব।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আকরাম খান, খেলার মাঠে এবং তার বাইরে বাণিজ্যিক দিকের কথা যে উঠে আসছে বারবার, সে বিষয়ে একজন খেলোয়াড় হিসেবে, একজন ক্রিকেটার হিসেবে এবং ক্রিকেটের কর্মকর্তা হিসেবে, আপনি নির্বাচক দলেরও সদস্য, তো আপনার মতামতটা কি, আপনি কি মনে করেন?
না, ডেফিনেটলি যেটা আমাদের মুস্তাফা কামালকে যে ছড়িয়ে কিন্তু আপনি যে প্রাইসটা দেওয়া হলো, এটার জন্য আমি মনে করি যে আপনার 90% কিন্তু বাণিজ্যিক একটা প্রভাব আছে। আপনি মনে করেন যে আজকে ICC কিন্তু পুরো কন্ট্রোল করছে আপনার আমাদের ইন্ডিয়া, এবং যেখানে মনে করেন যে আজকে কামাল ভাইয়ের যে একটা, আমাদের কামাল সাহেবের যে একটা পদ ছিল, বা যে গত 20-25 বছর থেকে আমরা দেখে আসছি যে ICC প্রেসিডেন্ট যদি প্রাইসটা দিচ্ছেন, সেই জিনিসটা কিন্তু আজকে উনি বঞ্চিত হলেন। এবং আমি মনে করি যেহেতু এখন ICC কিন্তু আপনার ইন্ডিয়া যে বাণিজ্যিক কিন্তু আপনার 90% কিন্তু ওটা প্রভাব ফেলছে আপনার ক্রিকেটে, এটার জন্য কিন্তু উনি বঞ্চিত হয়েছেন। এবং আপনি যদি সবকিছু মিলিয়ে যদি দেখেন, তো আমার কাছে মনে হচ্ছে যে আপনার এই প্রভাবটা কিন্তু অনেক বেশি হচ্ছে। এবং আমি মনে করি যে আপনার এই ধরনের কিন্তু বাণিজ্যিক যে প্রভাবটা পড়ছে, এটা কিন্তু আসলে আগে পরে কিন্তু ক্রিকেটে একটা সমস্যা কিন্তু হতে পারে।
আমাদের একজন শ্রোতা টেলিফোন লাইনে আছে। হ্যালো,
হ্যাঁ হ্যালো,
কে বলছেন ভাই?
হ্যাঁ, আমি বাংলাদেশের মৌলভীবাজার থেকে বলছি, অনন্ত কুমার নাথ।
হ্যাঁ বলুন।
তো ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ তাদের এই সুন্দর বিষয় নির্বাচন করার জন্য এবং আমাকে এই সুন্দর অনুষ্ঠানে কিছু বলার জন্য, ফোন করার জন্য। তো আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আসলে এই বিশ্বকাপ বাংলাদেশ মানুষের ক্রিকেট প্রেমীদের জন্য খুব, সেখানে আলিন্দারের এবং গোল্ডের বিষয়টা তো আছেই, এবং গতকালকের যে ফাইনালে আপনাদের আমাদের ICC সভাপতি পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামালের উপস্থিতি এবং ওনারাতে চ্যাম্পিয়ন ট্রফি দেওয়ার নিয়ম থাকার সত্ত্বেও আমরা দেখলাম যে চেয়ারম্যান NCG নিবাস চ্যাম্পিয়ন ট্রফি দিলেন, এবং এটা হচ্ছে আমাদের খুব। এবং প্রশ্ন বলতে কিছু নেই, তো আলোচনায় যে ICC যে নিয়মটি করলো 10টি দল জায়গায় 8টি দল, এখানে বাংলাদেশকেও এই বাছাই পর্ব খেলতে হবে। তারপর হচ্ছে এবার 2015 সালের বিশ্বকাপে আমরা দেখলাম যে ব্যাটসম্যানদের মারমুখী ব্যাটিং, সেখানে ক্রিস গেইলের 215 ভেবেছিল অনেকে, আমরা ভেবেছিলাম যে হয়তো আর এই 20 শতক কেউ অতিক্রম করতে পারবে না, কিন্তু গাপটিল 237 রান করে সে রেকর্ড ভেঙে দিল। আসলে সেটার কারণটা কি, এই বৃত্তের বাইরে ব্যাটিং পাওয়ার প্লে বৃত্তের বাইরে এবং বাইরে ফিল্ডার রাখার বিষয়টা, একটু বিস্তারিত আলোচনা আমি শুনতে চাচ্ছি।
আমরা তো আলোচনা করছি, আপনি যে প্রশ্নগুলো করলেন বা যে মন্তব্য করেছেন, আপনি যেগুলো বিষয়গুলো তুলে ধরলেন, আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করছি। আকরাম খান, আপনি তো অনাথ ওনার বক্তব্য শুনছিলেন, তো আপনারা যে আলোচনা করছেন, এমনি আপনি বলেন যে এবারের বিশ্বকাপে যদি সার্বিক দিক থেকে আপনি দেখেন, সবকিছু মিলিয়ে আপনার কাছে ভালো এবং মন্দ দুটো দিকই কি বলে আপনি মনে করবেন?
না, আমি মনে করি যে আপনার এই টুর্নামেন্টটা খুবই ভালো হয়েছে, বাট আমি স্টিল আমি মনে করি যে ওয়ান ডে যে ফরম্যাট গুলো আছে, তো আমার মনে হয় যে আপনার ওয়ান ডে তে একটা ব্যাটসম্যান 200 বা 250 রান করুক, সেটা কিন্তু আমি চাই না।
কারণ ওয়ানডে তে বোলারদেরও কিন্তু আমার মনে হয় কিছু ফ্যাসিলিটি দেওয়া উচিত। যেমন এখন মনে করেন যে বিশেষ করে স্পিনাররা, আপনি মনে করেন আপনার তিনটা মানে পাঁচজনকে কিন্তু ইনার সার্কেলে রাখতে হচ্ছে 30 years এর মধ্যে, এটা কিন্তু ইটস রিয়েলি ডিফিকাল্ট। তো আমার মনে হয় যে আগে যে ফর্মটা ছিল সেটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো ছিল সেই জিনিসটা, কারণ এখন যতই কিছু বলেন আপনার ওয়ান ডে তে কিন্তু আপনার উইকেট গুলা কিন্তু ব্যাটসম্যানদের ফরে হয়, আপনার বলারে কিছু থাকে না, বাট বলারকে এভাবে ডিপ্রাইভ করে আমি এটা পছন্দ করি না, নাম্বার ওয়ান। এবং যে জিনিসটা হয়েছে যে আমি মনে করি যে আপনার বিশেষ করে আমি বাংলাদেশের কথা বলতে চাই, বাংলাদেশ কিন্তু আপনার শুরু থেকে কিন্তু ওয়ার্ল্ড কাপে মোটামুটি কিন্তু ভালো পারফরমেন্স করে আসছে, এবং এবারে ইংল্যান্ডের মতো দলকে কিন্তু হারিয়ে আমরা সুপার এইটে উঠেছি। বাট বাংলাদেশকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়, বাংলাদেশকে নিয়ে কিন্তু অনেক নেগেটিভ কথা হয়, বাংলাদেশ নাকি দেশের বাইরে কিন্তু ভালো খেলে না। তো আমার মনে হয় যে এটা যথেষ্ট আমরা প্রমাণ করতে পেরেছি যে না, আমরাও কিন্তু ভালো খেলছি এবং এটা প্রমাণ করছি। তো আমার মনে হয় যে আপনার বাংলাদেশকে কিন্তু আসলে আগের মতো দেখা উচিত না, এবং বাংলাদেশের যে আই এম শিওর যে আমরা যত ওয়ান ডে খেলছি আমাদের কিন্তু ডেভেলপমেন্ট অত হচ্ছে, তো আমাদের টেস্টও কিন্তু আমরা ডিপ্রাইভ হচ্ছি, আমাদেরকে অত বেশি সুযোগ দেওয়া হচ্ছে না, বড়দের সাথে খেলার সুযোগ পাচ্ছি না। তো আমার মনে হয় এই জিনিসটা কিন্তু আমাদের আসা উচিত।
আকরাম খান, আপনার কাছে একটি প্রশ্ন, সেই 90-এর দশকে আইসিসি ট্রফি জয়ের যে বাংলাদেশ দল ছিল, কমনওয়েলথ গেমসে যে বাংলাদেশ দল অংশ নিয়েছিল, তারপর প্রায় 15 বছর পেরিয়ে যাচ্ছে, 15-10 বছরেরও বেশি, এখনকার বাংলাদেশ ক্রিকেট দলকে আপনি কিভাবে দেখছেন?
দেখেন, আমাদের আমরা যখন খেলতাম, আমি বুলবুল, আমরা বছরে কিন্তু 2টা ওয়ানডে খেলার সুযোগ পেতাম, বাট এখন কিন্তু বাংলাদেশ কিন্তু আপনার ওয়ান ডে বছরে আসতে 30-40টা খেলছে, এবং আমরা কিন্তু প্রমাণ করছি যে আমরা ভালো টিম, আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ এটা প্রমাণ করতে পেরেছি যে আমরা আগের তুলনায় এখন কিন্তু অনেক ভালো টিম, এবং আমাদের কিন্তু ফাস্ট বলার, স্পিনার এবং ব্যাটসম্যান কিন্তু টপ কোয়ালিটি কিন্তু কিছু আছে। তো এটার জন্য আমি মনে করি যে আমাদের সুযোগটা কিন্তু আমরা কম পাচ্ছি, এবং নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলতে হলে কিন্তু আমাদেরকে কিন্তু আপনার কোয়ালিফাই খেলে তারপরে আসতে হবে। তো আমার মনে হয় যদি আপনি যদি 8টা বা 10টা টিম নিয়ে যদি সবসময় চিন্তা করেন, বাকি দেশগুলোকে যদি আপনি ফ্যাসিলিটিস না দেন বা সুযোগ না দেন, সেটা কিন্তু আমি মনে করি যে এই জিনিসটা মানে ডিপ্রাইভ করছে আপনার দেশকে। বাট তারপর আমি মনে করি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনার 99% লোক কিন্তু ক্রিকেট পছন্দ করে, এবং গ্রামে বলেন গঞ্জে বলেন সব জায়গায় কিন্তু সবাই কিন্তু ক্রিকেট
মাঠে,
তো আমার মনে হয়
বিশ্বাস
করবেন না, আমি আপনার ওয়ার্ল্ড কাপে খেলা দেখতে গিয়েছি, আমি আপনার সেমিফাইনাল দেখেছি, আমি কোয়ার্টার ফাইনাল দেখেছি। তো আপনার মনে করেন যে আপনার ওখানে কিন্তু ওই প্রভাবটা ছিল না, কিন্তু বিশেষ করে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারবেন না যে ওয়ার্ল্ড কাপে কি প্রভাবটা ছিল। আপনার গ্রামে গঞ্জে এনিওয়ার সব জায়গায় কিন্তু আপনার ক্রিকেট ক্রিকেট ক্রিকেট। তো আমি মনে করি যদি এই ফ্যাসিলিটিস গুলো যদি আমরা পাই, আমরা মনে করেন তাহলে আমার মনে হয় যে হাজার হাজার ট্যালেন্টেড প্লেয়ার বাংলাদেশে পড়ে আছে, ওরা যদি খেলার সুযোগ আছে, তো আমার মনে হয় যে এগুলো কিন্তু আমাদেরকে ফ্যাসিলিটি দেওয়া উচিত, আমাদেরকে সুযোগ দেওয়া উচিত। আমি বিশ্বাস করি যে দল কিন্তু আপনার, আমরা 99 ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলেছি এবং 2015 এসে কিন্তু আমরা কিন্তু আপনার সুপার এইটে গিয়েছি। তো আই এম শিওর যে আমরা সুযোগ সুবিধা পেলে আমরা আরো ভালো করবো।
অবশ্যই সরকার কবিরউদ্দিন, মাইকের সামনে আপনি সাধারণ দর্শক হিসেবে কিছু একটা বলতে যাচ্ছিলেন।
না, সাধারণ দর্শক হিসেবে আমি বলছি, আমার এই প্রসঙ্গে রফিক আজাদের একটা কবিতার কথা মনে পড়ছে। রফিক আজাদ তার কবিতাতে বলেছেন যে আমার অনেক কিছুই নেই কিন্তু আমার একটা পতাকা আছে। তো আমি রফিক আজাদের কবিতা একটু পরিবর্তন করে বলতে চাই যে আজকের বাংলাদেশের অনেক কিছুই আছে, অনেক অনেক কিছু আছে, এবং এই অনেক কিছুর মধ্যে অত্যন্ত উজ্জ্বল একটা প্রাপ্তি বাংলাদেশের ক্রিকেট, এবং বাংলাদেশের সোনার ছেলেরা এবারের বিশ্বকাপে যেভাবে খেলেছে, আমাদের ছাতি এই বয়সেও অনেকখানি ফুলে উঠেছে। আমাদের বাচ্চাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং বুলবুল, আকরাম আপনাদেরকে, সেই সঙ্গে জয়ন্ত চক্রবর্তী, উনিও তো বাঙালি, এবং দিলু খন্দকার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এইভাবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সবাই মিলে।
এই মুহূর্তে লাইনে বোধহয় কেউ আছেন? হ্যালো, আচ্ছা, আসান কিছু বলছিলেন?
হ্যাঁ, আমি দুটো কথা খুব সংক্ষেপে বলতে চাই। একটা হচ্ছে যে এবারে বাংলাদেশের সবচেয়ে বেশি ভালো লেগেছে কবির ভাই যেটা বললেন যে আমরা গর্বিত বোধ করেছি, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বাংলাদেশের রুবেলের বোলিং, যেটা কেউ ডিল করতে পারেনি। আমার কাছে মনে হয়নি যে কোনো ব্যাটসম্যান রুবেলের বল ঠিকমতো খেলতে পেরেছে। তার বলের যে অসাধারণ পেস, যে বলের লাইন, যে সুইং আমি দেখেছি সেটা অসাধারণ। এইরকম আরও বলার বাংলাদেশের দরকার। ঠিক যেরকম ফাইনালে আমরা দেখেছি যে স্টার্কের প্রথম ওভার যে নিখুঁত বোলিং এবং যে নিখুঁত সুইং, ব্রেন্ডন ম্যাককালামের মতো একজন ব্যাটসম্যান যদি ওই বলগুলো ব্লক করতেন হয়তো বা তাহলে নিউজিল্যান্ডের একটা চান্স ছিল। সুতন্দ্রা জিজ্ঞেস করছিলেন নিউজিল্যান্ড কেন হারল, একটা কারণ হচ্ছে এমসিজি গ্রাউন্ডটা বড়, নিউজিল্যান্ডের নিজের মাঠগুলো ছোট ছিল। কিন্তু ব্রেন্ডন ম্যাককালাম যদি প্রথম ওভারে ওই রকম মারমুখী ব্যাটিং না করে একটু বলটাকে একটু পুরনো হতে দিতেন, তাহলে কিন্তু নিউজিল্যান্ড খেলা ঘুরে যেতে পারত। এবং পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড হলে কিন্তু অনেকে খুশি হতো, অনেকে দুঃখ পেয়েছে কারণ পাঁচবার অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন।
তবে খেলাতে তো হার জিত থাকবেই এবং সেটা কোনো পরিবর্তন করা যাবে না। আমি খুব সংক্ষেপে এখন আপনাদের তিনজনের কাছে যাব, আপনারা খুব সংক্ষেপে বলবেন, মানে আমি আপনাদের তিনজনের কাছে ফিরে আসছি, আপনারা মন্তব্য করুন এবারের বিশ্বকাপ কেমন হলো। আকরাম খান,
জি চমৎকার হয়েছে, বাট আমি মনে করি সবচেয়ে বেশি লাভবান হয়েছে বাংলাদেশ, কারণ বাংলাদেশকে নিয়ে অনেকে নেগেটিভ কথা বলে, বাংলাদেশকে নিয়ে বলে যে আপনার বাইরে ভালো খেলতে পারে না, বাট বাংলাদেশ এবার প্রথম প্রমাণ করতে পারলো যে আমরা বিদেশেও ভালো খেলতে পারি। এবং আমি মনে করি এই যে সুপার এইটে খেলে বাংলাদেশের সুনাম অর্জন করেছে এবং আমি হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে, এবং আমি মনে করি বাংলাদেশ চমৎকার পারফরমেন্স করে এই টুর্নামেন্টে প্রমাণ করেছে যে বাংলাদেশ একটা ভালো দল। ধন্যবাদ।
ধন্যবাদ আকরাম। জয়ন্ত চক্রবর্তী,
650টি ওভার বাউন্ডারি, 2109টি বাউন্ডারি এবং 687টি উইকেট এবারের বিশ্বকাপে পড়তে দেখা গেছে, 21,000 বেশি কিছু বেশি সিঙ্গলস রান দেখা গেছে। দর্শকদের বিনোদনের জন্য এর থেকে বড় ব্যাপার আর কি হয়? তবে আমি একটি কথাই বলবো যে দর্শকদের বিনোদন নিঃসন্দেহে আরো বাহবা পাক, দর্শকদের বাহবা পাক বিশ্বকাপ ক্রিকেট। বাণিজ্যিকীকরণের দিকটা একটু সংকুচিত হোক, ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাক, আমাদের যেন বলতে না হয় ইট ইজ নট ক্রিকেট।
হ্যাঁ, সেটাই হলো শেষ পর্যন্ত, কিছু কিছু বিতর্ক তো রয়েই গেল। আমি সব শেষে আসছি দিলু খন্দকারের কাছে। দিলু খন্দকার, এবারের বিশ্বকাপ কেমন লাগলো?
আমি আকরাম খান, যার ধরে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতেছিল 97, সেদিন আমরা কোয়ালালামপুরেও ছিলাম, যে বাংলাদেশের ক্রিকেট যেটা কবির ভাই বললেন, রফিক আজাদের কবিতা উদ্ধৃতি করে, যে 16 কোটি মানুষের পতাকা যেমন প্রিয়, ক্রিকেটটা তেমন প্রিয়। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম অধিনায়ক ছিলেন, 99 ওয়ার্ল্ড কাপে আমরা পাকিস্তানকে হারিয়েছিলাম। তার মানে আকরাম যেটা বারবার বলার চেষ্টা করেছেন, কারণ তারা ক্রিকেট খেলেছেন মাঠে, বোর্ড পরিচালক হিসেবে, সিলেক্টিভ সিলেক্টর হিসেবে অনেক বড় বড় দায়িত্ব পালন করছেন, তারা যে কাজটা সুনিপুণ ভাবে করছেন তার প্রমাণ বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলেছে। যে দলটি 99 প্রথম বিশ্বকাপ খেলতে শুরু করেছিল তারা 2015 এসে কোয়ার্টার ফাইনাল খেলেছে। এটা কিন্তু একজন বাঙালি হিসেবে, বাংলাদেশ হিসেবে আমাদের মাথা কিন্তু অনেক উঁচুতে। আমরা যে সম্মানটা, যে তৃপ্তিটা পেয়েছি এবারের ওয়ার্ল্ড কাপ থেকে, সেটা কিন্তু কখনোই মুছে যাওয়ার নয়। এখন আকরামদের কাজটা আরো বেড়ে গেল, কারণ 2019 বিশ্বকাপে 10 দল খেলবে এবং ইংল্যান্ডে বিশ্বকাপ। বাংলাদেশের ক্রিকেট, আকরাম যেটা বললেন, হাজার হাজার ট্যালেন্ট আছে, আমি কিন্তু আকরামের সাথে পুরোপুরি একমত, এদেশে এত অসংখ্য ট্যালেন্ট, বন ট্যালেন্ট ক্রিকেটার রয়েছে,
আমাদের এবার বিদায় নিতে হয়
করে ভালো ক্রিকেটার অস্ট্রেলিয়ান।
দিলু খন্দকার, আমাদের এখন সংক্ষিপ্ত বিশ্ব সংবাদে যেতে হবে, সময় নেই এখন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আকরাম খান, জয়ন্ত চক্রবর্তী, দিলু খন্দকার, আর স্টুডিওতে যারা ছিলেন, আহসানুল হক, সরকার, কবির উদ্দিন। আমরা চমৎকার এক বিশ্বকাপ দেখলাম, এই আশাবাদ ব্যক্ত করব যে আগামীতেও এর থেকে ভালো বিশ্বকাপ ক্রিকেট দেখব। আজকের আলোচনা এ পর্যন্তই।